প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু যদি কবুল করে নেয়, তাহলে সে বান্দার 80 বছরের গুনাকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। তিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করুন এবং কল করে নিজের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে আপনারা প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত করব, সামিল করব ইনশা আল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের পাঠানো কল এবং SMS এর মাধ্যমে যে সকল প্রশ্ন আমাদের কাছে এসেছে, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। তো ইনশাআল্লাহুল করিম আমরা দেরি করব না, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে কোন বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন, আসুন আপনাদের প্রশ্ন শুনি। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম রাফিন হোসেন। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে, উমরি কাজা কি মাকরু ওয়াক্তে পড়া যাবে, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
তিনটি সময়কে মাকরু সময় বলা হয়। একটি হচ্ছে সকালে যখন সূর্য উদিত হয় তার 20 মিনিট পর পর্যন্ত, এটা মাকরু সময়। দ্বিতীয়ত দ্বিপ্রহর, যে সময়কে সাধারণত জাওয়ালের সময় বলা হয়, এটাও মাকরু সময়। আর তৃতীয়ত সূর্য ডুবে যাওয়ার 20 মিনিট পূর্বের সময়। তো এগুলোকে মাকরু সময় বলা হয়ে থাকে। এতে কোনো ধরনের নামাজ পড়া জায়েজ নেই, না আদায় পড়তে পারেন না কাজা পড়তে পারেন। তো এই জন্য মাকরু সময়ে কাজা নামাজ এটাও যথার্থ নয়, পড়াও জায়েজ নেই, আর সেটা কাজা হিসেবে বিবেচিত হয় না। হ্যাঁ, যদিও বা কারও সেই দিনের আসরের নামাজ থেকে যায়, তখন তিনি সেটাকে মাকরু সময়ের মধ্যে পড়ে নেবেন, কাজা করবেন না। উদাহরণস্বরূপ, আসরের জামাত হয়ে গেছে, এখন সময় গড়াতে গড়াতে তিনি এসে পৌঁছলেন মাগরিব শুরুর 5 মিনিট আগে, তো তাকে এটা বলা হবে না আজকের আসরের নামাজ কাজা করে নিন, পরবর্তীতে কাজা পড়বেন, না এটা এখনও কাজা হয়নি। মাকরু ওয়াক্ত অবশ্যই, কিন্তু আসরের যে ওয়াক্ত রয়েছে সেটা এখনও বাকি রয়েছে, তো সেই সময়ে আসরের নামাজ আদায় করা তার জন্য ফরজ। কিন্তু এতটা বিলম্বে আসর পড়া এটা জায়েজ নেই, এটা গুনাহের কাজ যদি কারণ ছাড়া হয়ে যায়। আর কোথাও যাওয়ার কারণে লেটই হয়ে গেল, তো শরীর কোনো উজর নেই যে বিলম্ব হলে এটা ঠিক আছে, কিন্তু কোনো কারণ ছাড়া বিলম্ব করা এটা জায়েজ নেই। কিন্তু আসরের নামাজও পড়ে নেবেন এবং এটা আদায়ও হয়ে যাবে, কিন্তু কাজা নামাজ এই আওকাতে মাকরুহা অর্থাৎ মাকরু সময়ের মধ্যে পড়তে পারবেন না, এবং নফল নামাজও এই সময়ের মধ্যে আদায় করতে পারবেন না। এগুলো মাকরু সময় ব্যতীত অন্য কোনো সময় পড়তে হবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব, দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী মাদ্রাজিলুল আলী অত্যন্ত মূল্যবান একটি কিতাব, বিশ্ববিখ্যাত একটি কিতাব, যার নাম হচ্ছে নামাজের আহকাম। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে কাজা নামাজের পদ্ধতি। আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক এখানে বিভিন্ন মাসলা মাসাইলও লেখা হয়েছে, তো অবশ্যই এটি অধ্যয়ন করুন এবং নামাজের মাসলা মাসাইল শিখে তার উপর আমল করুন, ইনশাআল্লাহুল করিম সঠিকভাবে আমরা ইবাদত করতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি ভাই,
হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সুন্নত নামাজ এবং নফল নামাজ যদি ভুল হয় তাহলে কি সাহস সিজদা দিতে হয়? এ সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? নফল নামাজ এবং সুন্নত নামাজে যদি ভুল হয়ে যায় সিজদা সাহু করতে হবে কিনা, শরীয়তের কি বিধান রয়েছে আমাদেরকে বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, অবশ্যই, যদি কোনো ভুলের কারণে সাহু সিজদা আবশ্যিক হয়ে যায় তো সাহু সিজদা তো দিতে হবে। এটা ভুল প্রচলন মানুষের মধ্যে যে ফরজ নামাজের মধ্যে সাহু সিজদা হবে, নফলের মধ্যে নেই, সুন্নতের মধ্যে নেই, না না এমনটা নয়। সুন্নত আপনি পড়লে যদি ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সিজদা করতে হবে, আর যদি ইচ্ছেকৃত কোনো ওয়াজিব ছুটে যায় তখন সাহু সিজদা দ্বারা কাজ হবে না, সেই নামাজকে পুনরাবৃত্তি অবশ্যই করতে হবে। তো এই ভুল ধারণা আপনার মাথা থেকে ফেলে দিন যে সুন্নতের মধ্যে সাহু সিজদা নেই, নফলের মধ্যে সাহু সিজদা নেই, সুন্নতের মধ্যেও সাহু সিজদা রয়েছে, নফলের মধ্যেও সাহু সিজদা রয়েছে। যদি ওয়াজিব ভুলে থেকে যায় তাহলে সাহু সিজদা করতে হবে, আর যদি কেউ জেনে বুঝে ওয়াজিব ছেড়ে দেয় তো সেটা সাহু সিজদা দ্বারা কাজ হবে না, তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মাহমুদ জসিম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, শেষ বৈঠকে আত্মায়াতু দুরুদের পর অন্য কেউ কি দোয়া পড়া যাবে, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি করে খুশি হব।
জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, একেবারেই, শেষ বৈঠকে যখন আপনি বসেন তো আত্মাহিয়াত আপনি পড়লেন, দরুদে ইব্রাহিমে আপনি পড়লেন, এখন আপনি যে কোনো ধরনের দোয়ায়ে মাসুরা অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া পড়ে থাকেন, অথবা অন্য কোনো দোয়া যেটা কোরআন এবং হাদিসের মধ্যে মজুদ রয়েছে সেই দোয়া আপনি পড়তে পারেন, দোয়া করতে পারেন। যদি এই দোয়া আপনি পড়েন এবং আরও অতিরিক্ত অন্য কোনো দোয়া আপনি পড়তে চাইলে তো সেই দোয়াসমূহও পড়তে পারেন। হ্যাঁ অবশ্যই, এখানে এটা জরুরি যে ইমাম অধিক দোয়ার মধ্যে সময় কাটাবেন না, কারণ ইমামের পিছনে লোক রয়েছে, আর মানুষের যদি কষ্ট হয়, মানুষের অসুবিধা হলে আর ইমাম সাহেব অতিরিক্ত দোয়া পড়ছেন, আরও বেশি দোয়া আদায় করছেন, তখন ইমামের জন্য এই অনুমতি থাকবে না যে ইমাম এতটা দেরি করবে, বরং ইমাম মানুষের অবস্থা ভেদে তার নামাজকে তিনি পড়াবেন। এজন্য ইমাম অতিরিক্ত দোয়া আত্তাহিয়াতের মধ্যে দরুদ ইব্রাহিমের পরে অতিরিক্ত দোয়া পড়বেন না। আপনি ইমাম ব্যতীত পড়ছেন, একাকী নামাজ পড়ছেন, চাই আপনি ফরজ নামাজ পড়ুন কিংবা নফল নামাজ পড়ুন, তো শেষ বৈঠকের মধ্যে আরও অতিরিক্ত দোয়াও পড়তে পারেন, এটার অনুমতি রয়েছে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, আমি শুনেছি মেহরাব মসজিদের অংশ না, এর বাস্তবতা কতটুকু? যদি মেহরাব মসজিদের অংশ না হয় তাহলে ইমাম সাহেব কতটুকু সতর্কতা অবলম্বন করবে? যদি ইমাম সাহেবের পা মেহরাবের ভিতর থাকে তাহলে এক্ষেত্রে নামাজের হুকুম কি হবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? অত্যন্ত চমৎকার এবং আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি শোনা যায়, কি বলবেন এই বিষয়ে? শরীয়তের কি হুকুম বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন।
মেহরাব মসজিদের অংশ এমনটা নয় যে মেহরাব মসজিদের বাইরের অংশ, এটা মানুষের মধ্যে প্রসিদ্ধ, মেহরাব বাইরে থাকে আর বাকি মসজিদের মধ্যে, এমনটা নয় যে মেহরাব রয়েছে এটা মসজিদের অংশ, বরং আইনে মসজিদ এটা মসজিদের অংশ, এটাকে মসজিদের বাইরের অংশ মানা হবে না, না এটাকে বাইরের বলা যাবে। যদিও আপনি যেটা বলেছেন ইমাম কি সতর্কতা অবলম্বন করবে, দেখুন ইমামের জন্য যে হুকুম রয়েছে, মাসালা এমন যে ইমাম শুধুমাত্র মেহরাবের মধ্যে দাঁড়াবেন না, বরং মেহরাব থেকে কিছুটা ওনার পা মেহরাবের বাইরে থাকবে, শুধু মেহরাবের মধ্যে নয়, অর্থাৎ যদি শুধু মেহরাবের মধ্যেও মসল্লা বিছাই তখনও ইমাম নির্ধারিতভাবে তিনি শুধুমাত্র মেহরাবের মধ্যে থাকবেন না, তার পা ইত্যাদি কিছুটা মেহরাবের বাইরে থাকবে। হ্যাঁ, অবশ্যই কিছু জায়গা এমন রয়েছে যেখানে এটার সুযোগ থাকে না, পেছনেও কাতার রয়েছে, অতপর ইমাম সাহেব যখন পেছনে যাবেন তখন পেছনের কাতারও পরিবর্তন হয়ে যাবে, অতপর সবকিছু এলোমেলো হয়ে যাবে। তো ঠিক আছে, ইমাম যদি মেহরাবের মধ্যেও দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দেন তো কোনো অসুবিধা নেই, অর্থাৎ নামাজ হয়ে যাবে। কিন্তু এটার সম্পর্ক একটি আওলা খেলাফে আওলা আফজল গাইরে আফজলের সাথে, অর্থাৎ একলা ইমামের দারণ এটাকে মাকরু বলা হয়েছে, মাকরু হে তানজিহ, মাকরু বলা হয়েছে। কিন্তু যদি এমন কোনো জায়গা হয় ইমাম পেছনে যেতে পারবেন না, পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই, তো ঠিক আছে, নামাজ হয়ে যাবে, নামাজে কোনো অসুবিধা হবে না।
আশা রাখি যে ইসলাম ভাই প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ মুহিবুল্লাহ, আমি সোনারগাঁ রানগঞ্জ থেকে বলছি। হুজুর এর কাছে আমার প্রশ্নে, আমরা দেখতে পাই নামাজে দাঁড়িয়ে বারবার হাত ছেড়ে দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় চুলকাই, নামাজে দাঁড়িয়ে কতবার হাত ছাড়তে পারবো?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? অনেকে নামাজরত অবস্থায় চুলকাতেই থাকে, তো শরীয়তের কী বিধান এই সম্পর্কে একটু আমাদেরকে বলুন।
নামাজের মধ্যে এক রুকনের মধ্যে নামাজি দুইবার হাত উঠানোর অনুমতি রয়েছে, তৃতীয়বার উত্তোলন করলে তো নামাজ ভেঙে যাবে। উদাহরণস্বরূপ, আপনি এইভাবে বেঁধে নামাজ শুরু করলেন, এখন যদি তিনি একবার হাত তুললেন, কোথাও চুলকানোর পরে তিনি হাত রেখে দিলেন, অতঃপর তিনি দ্বিতীয়বার আবার হাত উত্তোলন করলেন, আবার কোথাও চুলকানোর পর উনি হাত রেখে দিলেন, এভাবে দুইবার হল, এখন তৃতীয়বার উঠাবেন না। এক রুকনের মধ্যে এই কিয়াম এক রুকন, অনুরূপভাবে রুকু হলে একটি রুকন, সিজদা হলে সেটা আরেকটি রুকন, তো এক রুকনের মধ্যে দুইবার সুযোগ আছে, তৃতীয়বার উত্তোলন করলে তো তাতে নামাজ ভেঙে যাবে। তো এই বিষয়টি খেয়াল রাখা জরুরি। অনেক লোক আসে, তারপরে টুপি ঠিক করতে থাকে এইভাবে, অতঃপর চুল কিছুটা নাড়াচাড়া করলো, কারো দাড়ি থাকলে দাড়ি নিয়ে খেলতে থাকে, তো নামাজের মধ্যে আপনি তো এভাবে করতে পারবেন না, এটা কঠিন। মাকরুহে তাহরিমার মধ্যে আপনার দাড়ির সাথে, আপনার পোশাকের সাথে, অনর্থ কাজের মধ্যে ব্যস্ত থাকা, খেলতে থাকা, তো যদি কোনো প্রয়োজন থাকে আপনি একবার তুললেন হাত, আর অতঃপর দ্বিতীয়বার তুলে নিলেন, তৃতীয়বার তুলবেন না, তাতে নামাজ আপনার ভেঙে যাবে। আর এই মাসালা এক রুকুনের জন্য, পুরো নামাজের নয়, যে আপনি চার রাকাত দুই রাকাত নামাজের নিয়ত করলেন, পুরো নামাজের মধ্যে এমনটা নয়, বরং এক রুকুনের মাসালা। কিয়াম রয়েছে, কিয়াম এক রুকুন, রুকু রয়েছে, রুকু এক রুকুন, আর তাহিয়াতের মধ্যে বসলে সেটাও এক রুকুন, তো প্রত্যেক রাকাতে এক রুকুনের সুযোগ রয়েছে, দ্বিতীয় রুকুন করলে আপনার নামাজ ভেঙে যাবে। তো আর এটা জরুরি নয় যে অবশ্যই উঠাবেন, প্রয়োজন ছাড়া এমনটা করাটাই তো একেবারেই মকরু, অপছন্দনীয়, প্রয়োজন ছাড়া উঠাবেন না, যদি প্রয়োজন হয় তাহলে আপনি হাত উঠাতে পারবেন। আর যে রুখসাত আমি বলেছি, একবার দুইবার এমন অনুমতি রয়েছে, তৃতীয়বার এমন অনুমতি নেই, না হয় নামাজ ভঙ্গ হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। অনুরোধ করবো আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া লিখিত নামাজের আহকাম অবশ্যই আপনারা অধ্যয়ন করুন। নামাজ ফরজ, নামাজ সম্পর্কে ইলিম শিখাও ফরজ। অনেক সময় আমরা ইবাদত তো করি, কিন্তু সেই ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে সঠিকভাবে আমরা আদায় করতে পারি না। নামাজের আহকামের মধ্যে নামাজের যে মাকরুহে তাহরিমি রয়েছে সে সম্পর্কে আমির আহলে সুন্নাহ অত্যন্ত সুন্দরভাবে তিনি সেখানে আলোচনা এবং বিষয়াদি সম্পর্কে তিনি লিপিবদ্ধ করেছেন। অনুরোধ করব অবশ্যই এই কিতাবটি প্রত্যেকের জন্য প্রয়োজন, এই কিতাবটি যেন আমরা অধ্যয়ন করি, এবং ইসলামী বোনদের জন্য, ইসলামী বোনদের নামাজ তিনি লিখেছেন, অবশ্যই ইসলামী বোনরা এই কিতাব অধ্যয়ন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক কাত্তারী মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়া। তাই অনুরোধ করব, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন শুনবো এবং মুফতি সাহেব থেকে উত্তর আমরা নিব ইনশা আল্লাহুল করিম। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ এনামুল হক। আমার প্রশ্ন হলো, মঙ্গলবারে কি কাপড় সেলাই করতে পারবো? আমাকে কেউ একজন বলেছে মঙ্গলবারে কাপড় সেলাই করা যায় না, মুফতি সাহেব দিক নির্দেশনা প্রদান করুন, এই কথা শরীর দিক থেকে কতটুকু সঠিক?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করলো, একটু বিস্তারিত বল।
শরী ভিত্তিতে যে শরী মশালা রয়েছে, যেটা হুকমে শরী, চাই আপনি মঙ্গলবার কাপড় সেলাই করুন, বুধবার সেলাই করুন, জুমারাত সেলাই করুন অথবা জুমার দিন, পুরো সপ্তাহ পুরো মাস এগুলো আমাদের জন্য, এতে কাপড় সেলাই করা যেতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ শরী ভিত্তিতে এমন কিছু সময় কিছু কথা এমন প্রচলিত থাকে যেটা বুজুর্গানে কেরাম থেকে প্রমাণিত, আর তারা নিজেদের গবেষণার ভিত্তিতে এবং রিয়াজতের ভিত্তিতে সে বক্তব্য পেশ করেন। অর্থাৎ ওনারা শরী মশালা হিসেবে এগুলোকে বর্ণনা করেন না। হ্যাঁ, এমন বুজুর্গানে কেরামের কথা উল্লেখ রয়েছে যে মঙ্গলবারে যে কাপড় কাটা হয় কিংবা যে কাপড় সেলাই করা হয়, তো তার ক্ষতির আশঙ্কা রয়েছে, নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এটার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা তাদের মুশাহাদার কথা, এটাকে আমরা আখিদা মনে করতে পারবো না যে মঙ্গলবার একেবারে অমঙ্গল, এমনটা নয়। মঙ্গল অন্যান্য দিনের মতো দিন, তাতে আপনি কাপড় সেলাই করতে পারবেন, অন্যান্য কাজ করতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। যদিও বা যদি কেউ এই বুজুর্গানে কিরামদের কথা অনুযায়ী নিজেকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে, কিন্তু যার টেইলার্সের দোকান আছে অথবা এমন কোনো দর্জি কিংবা টেইলার্স যাদের প্রতিদিনকার কাজ এটা, তো তারা মঙ্গলবার তো ছুটি করে না, নিজের কাজ, ঠিক আছে, করতে থাকে কাজ। অর্থাৎ শরীয়তে জায়েজ নেই, হারাম এমন কিছু নয়, জায়েজ রয়েছে আর কোনো মাকরুহ নয়। যদিও বা এই মতামতগুলোর পেছনে যেখানে বুজুর্গানে কেরামের মুশাহাদা থাকে, গবেষণা থাকে, যদি কেউ বেঁচে থাকে, বেঁচে না থাকলে আর যদি সে বলে যে আমি কাজ করতে থাকবো, তখনও ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ শোয়াইফ। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। একটি মাছ কাটার পর তার পেট থেকে আরেকটি মাছ বের হয়েছে, তার এই মাছটার বিধানটা কি?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যদি কোনো মাছের প্যাট থেকে কোনো মাছ বের হয় আর সেটা ও সাধারণ মাছের মতো যদি কোনো মাছ হয়ে থাকে, তাতে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি, গন্ধও নেই, তো সেটাও একটা মাছ আর হালাল, একেবারে এটা খেতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। অর্থাৎ এটি একটি মাছ, মাছের মধ্যে যে গুণাগুণ দরকার তা তার মধ্যে মজুদ রয়েছে, আর তার মধ্যে যদি পরিবর্তন চলে আসে এবং দুর্গন্ধ ছড়ায়, তো তখন সেটা খাওয়া হবে না, তখন সেটা খাওয়া জায়েজ নয়। কিন্তু যদি একেবারে নর্মাল মাছ বের হয় আর কোনো এই ধরনের পরিবর্তন না হয়, তো সেক্ষেত্রে এটা খেতে পারবেন।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আরনুর রশিদ। মুক্তি সাহেবের কাছে আমার প্রশ্ন, আমাদের এখানে বিভিন্ন প্রকার জিনিসের মাধ্যমে নজর কাটানো হয়, যেমন পরিষ্কার পানি, লেবু ইত্যাদি, এগুলো কি অপচয় হিসেবে গণ্য হবে? জানালে উপকৃত হতাম।
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অত্যন্ত চমৎকার প্রশ্ন করা হয়েছে, একটু বিস্তারিত বলুন।
নজর কাটানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে, কিছু এমন পদ্ধতি রয়েছে যেগুলো রেওয়ায়েতের মধ্যে এবং হাদিসের তৈয়বার মধ্যে মজুদ রয়েছে, তো উত্তম হচ্ছে এটা সেই ওয়াজিফাগুলোর মাধ্যমে সেই রেওয়ায়েতের উপর আমল করে নজর কাটিয়ে নিন। যদিও বা অনেক জিনিস সাধারণ লোকের মধ্যে টোটকা হিসাবে প্রসিদ্ধ হয়ে যায়, অনেক লোক মরিচের মাধ্যমে নজর কাটান, যেভাবে আপনি বললেন লেবুর মাধ্যমে, পানির মাধ্যমে অনেকে কাটিয়ে থাকেন। দেখুন, সাধারণের মধ্যে যদি এমন কোনো টোটকা যেটা শরীয়তের প্রতিবন্ধক না হলে তো সেটা জায়েজ হয়ে যায়, তাতে আমলও করতে পারবেন। মরিচ দ্বারা যেটা কাটানো হয় কিংবা লেবুর মাধ্যমে যেটা কাটানো হয়, তো এটাও উপকার লাভের জন্য, উপকার লাভের আশায় করা হয়েছে, কোনো অপচয়ের বিষয় এখানে আসে না। এটা বলা হবে না যে মরিচ চুলায় ফেলে দিয়েছে, এটা অপচয় হয়ে গেছে, এটা অপচয় নয়, কেননা এই আমল উপকার লাভের জন্য করা হয়েছে, আর আল্লাহ পাক এই বস্তুগুলো আমাদের উপকারের জন্য, যে আমরা যাতে উপকার লাভ করতে পারি। তো সাধারণের এমন কোনো টোটকা কিংবা সাধারণের মধ্যে প্রসিদ্ধ এমন কোনো বস্তু যেটা শরীয়তের প্রতিবন্ধক হয় না, তার মাধ্যমে যদি কেউ আমল করে নজর কাটায়, তো একেবারে কাটাতে পারবেন, অধিক উত্তম, অধিক ভালো হচ্ছে এটা যে রেওয়ায়তের মধ্যে যে নজর কাটানোর যে হাদিসে পাকের মধ্যে রেওয়ায়তের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী নজর কাটানো হলে, যদি কেউ টোটকা ব্যবহার করে ও নজর কাটিয়ে নেয়, তো কাটাতে পারবেন, শরীয়তে নিষেধাজ্ঞা নেই, এটা অপচয় হবে না।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আইব আলী।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ভিতরের নামাজে তৃতীয় রাকাতে দোয়া কোন স্থানে বলে সূরা ফাতিহা পড়লে এখন কি করব, এই ব্যাপারে নির্দেশনা প্রদান করুন।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে?
বিথির নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব, তার জন্য তাকবীর দেওয়াও ওয়াজিব, আর দোয়ায়ে কুনুত এটাও ওয়াজিব। এটি এমন একটি দোয়া যেটি প্রসিদ্ধ একটি দোয়া, আর সাধারণ যে দোয়া রয়েছে সেটাকে দোয়ায়ে কুনুত বলা হয়ে থাকে। একটি হচ্ছে প্রসিদ্ধ মাসনুন, অধিক সওয়াবের কাজ এই দোয়াটি যেন পড়া হয়। কিন্তু তার জায়গায় যদি কেউ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতান এটা পড়ে, অথবা তার জায়গায় আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি, তো এটাও দোয়া ওয়াজিব আদায় হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। এখন আপনি বললেন ভুল করে আলহামদু পড়ে নিয়েছেন, আলহামদু শরীফ ও দোয়া, আলহামদু দোয়া আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ, তো এতেও সে ওয়াজিব আদায় হয়ে যাবে, এতে ওয়াজিব আদায় হয়ে যাবে। যদিও বা অধিক উত্তম হচ্ছে যে মাসনুন দোয়া রয়েছে, অর্থাৎ প্রসিদ্ধ যে দোয়ায়ে কুনুত রয়েছে সেটা পড়া হবে, যাতে সওয়াব অধিক লাভ করেন, সুন্নত আদায় হয়ে যায়, ওয়াজিব আদায় হয়ে যায়।
জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারাই আমাদেরকে এই পর্যন্ত প্রশ্ন করেছেন, সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমাদের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া তিনি প্রদান করেছেন। এই অনুষ্ঠান যারা দেখেছেন, আশা রাখি এই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা অসংখ্য শরীয়তের বিধান সম্পর্কে জানতে আমরা সক্ষম হচ্ছি। তাই অনুরোধ করব, যখনই এই অনুষ্ঠান দেখবেন কলম ডায়েরি নিয়ে বসবেন এবং বিভিন্ন প্রশ্ন এবং উত্তর লেখার চেষ্টা করবেন। আজকেও আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রশ্নের উত্তর মুফতি সাহেব প্রদান করেছেন। সময় হয়েছে বিদায় নেওয়ার, যারাই আমাদের সাথে ছিলেন আপনাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।